এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতা দিয়ে যাবে ইরান, ইসমাইল হানিয়াকে বলেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান সরবরাহ করলে সেই দেশ বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে, রুশ প্রেসিডেন্টের কঠোর হুঁশিয়ারি। বিএনপির 80% নেতাকর্মী দমন পীড়নের শিকার হয়েছেন অভিযোগ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এবং বেকারত্ব ও মূল্যবৃদ্ধি দেশের সবচেয়ে বড় সমস্যা, কিন্তু মোদীর কাছে এর সমাধান নেই, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্য। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন জানাতে পেরে ইরান গর্বিত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চলমান পাশবিক যুদ্ধে প্রতিরোধ আন্দোলনগুলোকে সহযোগিতা চালিয়ে যাবে তেহরান। ইরান সফররত হামাসের পলিউট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া গতকাল তেহরানে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। রাইসি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় সহযোগিতা করে যেতে দৃঢ় প্রতিজ্ঞ এবং ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের পক্ষ নিতে পেরে আমরা গর্ববোধ করি। বিগত 6 মাস ধরে ইসরায়েলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের সামনে অটল ও অবিচল প্রতিরোধ গড়ে তোলায় তিনি ফিলিস্তিনি জনগণের ভূয়সী প্রশংসা করেন। তাদের সাহসী প্রতিরোধ যুদ্ধের কারণে ফিলিস্তিন এখন গোটা বিশ্বের প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা বিশ্ববাসীর সামনে একথা প্রমাণ করতে পেরেছি যে চলমান গাজা যুদ্ধে ফিলিস্তিনিরা সঠিক পথে রয়েছে এবং ইরান সহ যারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে তাদের অবস্থানই ন্যায়সঙ্গত। সাক্ষাতে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ যুদ্ধে সহযোগিতা করার জন্য ইরানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান ইসমাইল হানিয়া। হামাসের সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিন ইস্যু সম্পর্কে তেহরানে গভীর উপলব্ধি তৈরি হয়েছে বলেই ইরানি জনগণ তাদের পাশে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেকা আলবানিজকে হুমকি দেওয়া হচ্ছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যার বিষয়ে গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তিনি একটি প্রতিবেদন উপস্থাপন করেন। তাতে তিনি বলেন, হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর গত 5 মাসের হত্যাযজ্ঞ বিচার বিশ্লেষণ করে এটা বলা যেতে পারে যে গাজায় ইসরায়েলি বাহিনী জাতি হত্যা চালাচ্ছে। এটা বিশ্বাস করার যৌক্তিক প্রেক্ষাপট রয়েছে। এরপরই তাকে হুমকি দেয়া হয়। গতকাল হুমকি পাওয়ার কথা জানান এ মানবাধিকার বিশেষজ্ঞ। গাজা ইসরায়েলি অপরাধ তৎপরতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, এমন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থাকতে হবে যা ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক আইনের নীতিমালা বিকৃত করার ইসরায়েলি পদক্ষেপ ঠেকাবে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সহিংসতা, গণহত্যা ও জাতি হত্যার চেষ্টা বন্ধ করবে। ইসরায়েলের পাশাপাশি আমেরিকাও জাতিসংঘের এই কর্মকর্তাকে হুমকি দিয়েছে। আমেরিকার বেশিরভাগ মানুষ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নতুন এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে, যখন সারা বিশ্বে ইহুদিবাদী ইসরায়েল গাজা ইস্যুতে সমর্থন হারাচ্ছে এবং দিন দিন একঘরে হয়ে পড়ছে, তখন এই জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হল। আমেরিকা ভিত্তিক জনমত জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্যালুপ এই জরিপ চালিয়েছে। জনমত জরিপে দেখা গেছে, গত নভেম্বর মাসে আমেরিকার শতকরা 50% মানুষ গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন করেছিল, কিন্তু চলতি মার্চ মাসে এসে সেই সমর্থন শতকরা 36% নেমে গেছে। গ্যালুপ পরিচালিত জরিপে দেখা যায়, সাকুল্যে শতকরা 55% মার্কিন নাগরিক এখন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমেরিকার প্রধান তিনটি রাজনৈতিক দলের সমর্থকরাও ইসরায়েলের প্রতি তাদের সমর্থন কমিয়ে দিয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন ডেমোক্রাট দলের সমর্থন কমেছে শতকরা 18% এবং রিপাবলিকান দলের ভেতর সমর্থন কমেছে শতকরা 7%। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ন্যাটো জোটভুক্ত কোনো দেশ যদি ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান সরবরাহ করে কিংবা এ সমস্ত দেশ থেকে ইউক্রেনের হয়ে যদি রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর জন্য যুদ্ধ বিমান ওড়ে, তবে সেসব দেশ রাশিয়ার জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশ থেকে যে সমস্ত বিমান হামলা চালাতে আসবে তাদেরকে নিতান্তই অন্য সব সামরিক লক্ষ্যবস্তুর মতো ধ্বংস করা হবে। গত এক বছরের কাছাকাছি সময় ধরে ন্যাটোভুক্ত কয়েকটি দেশ ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান সরবরাহ করবে বলে ঘোষণা দিয়েছে এবং তারা ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে, তবে এ পর্যন্ত কোনো দেশ ইউক্রেনের কাছে এখনও F-16 জঙ্গি বিমান সরবরাহ করেনি। বারবার F-16 জঙ্গি বিমান সরবরাহ করার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পরমাণু বোমা বহনে সক্ষম এই জঙ্গি বিমান দেয়া হলে তা অগ্রহণযোগ্য যুদ্ধ বিস্তৃতি বলে গণ্য করা হবে। পুতিন বলেন, পশ্চিমারা ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান দিলে তাদের যুদ্ধ পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 80% নেতাকর্মী দমন নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিহত, গুম, পঙ্গুত্বের শিকার নেতাকর্মীর পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, দমন নির্যাতন আওয়ামী লীগের হাতিয়ার। বিএনপি মহাসচিব বলেন, সারাদেশে একটা ভীতিকর ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে, কখন কাকে কিভাবে ধরে নিয়ে যায় তার কোনো নিশ্চয়তা নেই। মির্জা ফখরুল তার ভাষায় বলেন, ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকতে বিভিন্ন কৌশলে নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার বানিয়েছে। সরকারের নিপীড়ন নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, এটা একটা ভয়াবহ ব্যাপার, একটা জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অনুষ্ঠানের সামনে থাকা শিশু ও তরুণদের উদ্দেশ্যে ফখরুল বলেন, তোমরা আশা হারাবে না, কখনো ভাববে না সবকিছু শেষ হয়ে গেছে, এই আন্দোলনে আমরা বিজয়ী হব। ভারতে বেকারত্ব সহ সব সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সমাধান করা সরকারের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিজেপি সরকারের মুখ্য অর্থ উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। তিনি মঙ্গলবার এক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন। আসন্ন লোকসভা নির্বাচনের মুখে তার মন্তব্য বিজেপিকে চাপের মুখে ফেলবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। এদিকে বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী পরকলা প্রভাকর বলেছেন, নির্বাচনী বন্ড শুধু দেশেরই নয়, বিশ্বের সবচেয়ে বড় আর্থিক দুর্নীতি। এই কেলেঙ্কারির জন্য দেশের ভোটাররা বিজেপিকে কঠিন শাস্তি দিতে চলেছে। দেশের অর্থনৈতিক হাল নিয়ে আগেও তিনি সরকারের নীতির সমালোচনা করেছেন। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল বলেছেন, ভারত জোড়ো যাত্রা শুরুর সময় থেকেই আমি বলছি, বেকারত্ব ও মূল্যবৃদ্ধি দেশের সবচেয়ে বড় সমস্যা। এর সুরাহার দাওয়াই মোদী সরকারের কাছে আছে কিনা সেই প্রশ্ন বারবার করে এসেছি, এবার তার উত্তর পেয়ে গেলাম।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আবার গাজা প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী গতকাল সার্জেন্ট পদমর্যাদার এই সেনার মৃত্যুর কথা নিশ্চিত করে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় ওই সেনা মারা যায়। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানায়নি ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী। এই সেনার মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত ইসরায়েলের মোট 597 জন সেনা নিহত হল। এর মধ্যে বহু কর্মকর্তা এবং রিজার্ভ সেনা রয়েছে। ইসরায়েলের স্বীকারোক্তি মতে 597 জনের মধ্যে 344 জন মারা গেছে 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযানে। বাকি 253 জন নিহত হয়েছে গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে। তবে স্বতন্ত্র গণমাধ্যম এবং ফিলিস্তিনের বিভিন্ন সূত্র বলছে, ইহুদিপাতি ইসরায়েল যে সেনা মৃত্যুর কথা জানিয়ে আসছে, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। এই বিপুল সংখ্যক সেনা হতাহত হওয়ার পরেও ইহুদিবাদী ইসরায়েল যেসব লক্ষ্য নিয়ে গাজায় আগ্রাসন চালিয়েছে তার কোনোটিই অর্জন করতে পারেনি। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজা উপত্যকায় দুর্ভিক্ষ একেবারে দ্বার প্রান্তে রয়েছে। সেখানকার শিশুরা ক্ষুধার্ত পেটে ঘুমাতে যায় এবং তাদের ভবিষ্যৎ প্রকৃতপক্ষে নষ্ট করা হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল যখন গাজা উপত্যকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে বাধা সৃষ্টি অব্যাহত রেখেছে, তখন বিশ্ব খাদ্য কর্মসূচি এই বিবৃতি দিল। বিশ্ব খাদ্য কর্মসূচির ফিলিস্তিন কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ হলিংওয়ার্থ এক ভিডিও বার্তায় বলেন, অবরুদ্ধ গাজার শিশুরা ক্ষুধার্ত পেটে ঘুমাতে যায়। সেখানকার শিশুরা মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে। 2 বছরের কম বয়সী প্রতি 3 জনের মধ্যে একটি শিশু এখন তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে বা নষ্ট। হলিংওয়ার্থ বলেন, পৃথিবীতে আর কোথাও নেই যেখানে এত মানুষ আসন্ন দুর্ভিক্ষের সম্মুখীন। এখানে গাজা সিটিতে আমরা সংকটের কেন্দ্রস্থলে আছি। আজ আমি এমন অনেক লোকের সাথে দেখা করেছি যারা ক্ষুব্ধ, ক্লান্ত এবং হতাশাগ্রস্ত, কারণ তাদের শিশুরা প্রতি রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়। তিনি বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি বছরের শুরু থেকে গাজার উত্তরাঞ্চলে খাদ্যসহ 11টি ত্রাণ বহর পাঠাতে পেরেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে 25 মিটার ব্যান্ডে। এবার অন্যান্য প্রসঙ্গ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ মস্কোর কনসার্ট হলে হামলা চালাতে পারে এটা বিশ্বাস করা কঠিন। ভয়াবহ রক্তক্ষয়ী এই হামলায় অন্তত 143 জন নিহত হয়েছে। হামলার বিষয়ে রাশিয়ার গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা ইউক্রেন এবং তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের দায়ী করে আসছেন। হামলার পরপরই দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। তবে এ ব্যাপারে মারিয়া জাখারোভা মারাত্মক সন্দেহ পোষণ করে বলেন, হামলার বিষয়ে পশ্চিমাদের যাতে সন্দেহ না করা হয় এজন্য জরুরি ভিত্তিতে কোনো কিছু সামনে আনা দরকার ছিল এবং এজন্যই তারা দায়েশের আশ্রয় নিয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এ ছিল সর্বশেষ খবর। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বাড়ি ঘরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের অগ্নিসংযোগকারী বোমা হামলায় প্রতি ঘণ্টায় 3 নারী শহীদ হচ্ছেন এবং সেই সঙ্গে তারা এক ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছেন। জাতিগত এবং লিঙ্গ নির্মূলে গাজায় ইসরায়েলের আচরণ জাপানে 1945 সালের 9ই মার্চে আমেরিকান স্টাইল হত্যাকাণ্ড থেকে সৃষ্ট। এ সম্পর্কে এখন রয়েছে একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বাড়ি ঘরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের অগ্নিসংযোগকারী বোমা হামলায় প্রতি ঘণ্টায় 3 নারী শহীদ হচ্ছেন এবং সে সঙ্গে তারা এক ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছেন। এ অঞ্চলের পরিস্থিতি এমন এক অবস্থায় পৌঁছেছে যে প্রায় 60,000 গর্ভবতী মহিলা কোনো চিকিৎসা সরঞ্জাম বা চেতনানাশক ছাড়াই সন্তান প্রসব করেছেন এবং কমপক্ষে 21 জন মহিলা অনাহারে মারা গেছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের নারী বিষয়ক মন্ত্রী আমাল হামাদ বিশ্বাস করেন যে ফিলিস্তিনি নারী ও শিশুদের বিরুদ্ধে ইহুদিবাদীদের হামলা পরিকল্পিত এবং তা গণহত্যা ও জাতিগত নির্মূলের কাঠামোর মধ্যেই সংঘটিত হয়েছে। জাতিগত এবং লিঙ্গ নির্মূলে ইসরায়েলের আচরণ জাপানে 1945 সালের 9 মার্চে আমেরিকান স্টাইল হত্যাকাণ্ড থেকে সৃষ্ট। গণহত্যার এই পদ্ধতিতে আবাসিক বাড়িতে বোমা হামলা চালিয়ে সেখানে ধ্বংস, ধোঁয়া ও আগুনের সৃষ্টি করা হয়। জাপানের বিরুদ্ধে হামলার ধরনে মার্কিন বিমান বাহিনীতে 2টি মত বিদ্যমান ছিল। একদল অপ্রয়োজনীয় হতাহতের ঘটনা ঠেকাতে তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাত, অন্যটির লক্ষ্য ছিল যুদ্ধকে ব্যাপক এবং উচ্চ ক্ষতিপূর্ণ বোমা হামলার দিকে ঠেলে দেওয়া এবং যোদ্ধা পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদের হত্যা করা। যারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা হামলার বিরোধিতা করেছিল তারা সাধারণত পরবর্তী দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেছিল। 1945 সাল পর্যন্ত প্রথম দৃষ্টিভঙ্গির অধিকারী দলটি ক্ষমতায় ছিল, কিন্তু ইউএস এয়ারফোর্সে একজন কমান্ডার ছিলেন যিনি কৌশল পরিবর্তন করেছিলেন। মার্কিন জেনারেল কার্টিস লোমি বিশ্বাস করতেন যে সময় নষ্ট করা উচিত নয় এবং জাপানকে সর্বাত্মক বোমা বর্ষণে পরাজিত করা যেতে পারে। ইতিমধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটি ল্যাবরেটরি 1942 সালের দিকে একটি পদার্থ উদ্ভাবন করেছিল যা অদ্ভুতভাবে অগ্নি সংযোগকারী ছিল। তা নেপোলম নামে একটি জেলের মতো পদার্থ যা এর কয়েক ফোঁটা যে কোনো উপাদানের প্রায় 4 বর্গমিটার পুড়িয়ে ফেলতে পারে। এসব বৈশিষ্ট্যের অধিকারী নেপোলম এরপর সামরিক এবং যুদ্ধে শিল্পে ব্যবহারের জন্য একটি উপযুক্ত বিকল্প হয়ে উঠেছে। এটি এমন এক বিকল্প পদ্ধতি যা শত্রু এবং তাদের ঘরবাড়ি পুড়িয়ে ছাই করতে পারে। এরপর খুব শীঘ্রই ম্যাগনেসিয়াম এবং ফসফরাস বোমার সঙ্গে নেপোলম বোমাগুলো জাপানের মাটিতে ফেলার জন্য প্রশান্ত মহাসাগরে আমেরিকার বোমারু বিমানের অবস্থানে পাঠানো হয়েছিল। 335টি মার্কিন বোমারু বিমান ধ্বংসাত্মক অভিযান চালানোর জন্য সব ধরনের আগুন সংযোগকারী বোমা দিয়ে সজ্জিত ছিল। এরপর অল্প সময়ের ব্যবধানে 1945 সালের 9 মার্চ মধ্যরাতে মারিয়ানা দ্বীপপুঞ্জ থেকে জঙ্গি বিমান দিয়ে এই অভিযান শুরু হয়। জেনারেল লোমি মধ্যরাতে অপারেশন চালানোর ক্ষেত্রে 2টি লক্ষ্য উদ্দেশ্য ঠিক করেছিলেন। প্রথমত পূর্বাভাস অনুসারে সে সময় বাতাস এমন একটি দিকে প্রবাহিত হচ্ছিল যে এটি যাতে আগুনের ঘনীবায়ু যুক্ত শিখা তৈরি করতে পারে। দ্বিতীয়ত বেসামরিক লোকজন বিশেষ করে নারীদের টার্গেট করা যারা তখন বাড়িতেই ছিল, ফলে এতে আরো জাপানি নিহত হবে। টোকিওতে বোমা বর্ষণের সময় লেগেছিল প্রায় 6 ঘন্টা। সবকিছু পরিকল্পনা মতোই ঘটেছিল এবং সেই 6 ঘন্টায় শহরের অর্ধেক অংশ পুড়ে যায়। মার্কিন বিমান বাহিনী জাপানের জনগণের উপর প্রায় 17 লাখ কিলোগ্রাম অগ্নি সংযোগকারী বোমা ফেলেছিল। এখন গাজা যুদ্ধে বাস্তব পরিস্থিতি এটা ইঙ্গিত দিচ্ছে যে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মার্কিন সরকারের পাশবিক মডেল ব্যবহার করছে এবং গোপনে ফিলিস্তিনি নাগরিক ও নারীদের বিরুদ্ধে জাতিগত নিধনের এই মডেলটি বাস্তবায়ন করছে।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতা দিয়ে যাবে ইরান, ইসমাইল হানিয়াকে বলেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান সরবরাহ করলে সেই দেশ বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে, রুশ প্রেসিডেন্টের কঠোর হুঁশিয়ারি। বিএনপির 80% নেতাকর্মী দমনপীড়নের শিকার হয়েছেন, অভিযোগ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এবং ভারতে বেকারত্ব ও মূল্যবৃদ্ধি দেশের সবচেয়ে বড় সমস্যা, কিন্তু মোদীর কাছে এর সমাধান নেই বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শ্রোতাবন্ধুরা সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন, চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 17তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র রমজানে আত্মশুদ্ধি প্রসঙ্গে অহংকার দমনের গুরুত্বের বিষয়ে কথা বলছিলাম আমরা। পবিত্র কোরআনে নমরুদ ও ফেরাউনের মতো মহা অহংকারীদের পরিণতি তুলে ধরা হয়েছে। তারা শক্তি ও প্রাচুর্যের কারণে অহংকারী হয়ে মানুষের প্রভু হওয়ার দাবি করছিলেন। অন্যদিকে কোরআনে দাউদ ও সুলাইমান নবীর প্রসঙ্গ এসেছে। তাঁদেরকে মহান আল্লাহ দিয়েছিলেন অলৌকিক জ্ঞান। হযরত সুলাইমানকে মহান আল্লাহ দিয়েছিলেন পাখিসহ অনেক প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা। জিন জাতীয় ছিল তাঁর বশীভূত। জিনদেরকে দিয়ে অনেক অসাধারণ কাজ করিয়ে নিতেন তিনি। বাতাসও ছিল সুলাইমান আলাইহিসসালামের অনুগত, ফলে তিনি আকাশপথে ভ্রমণ করতে পারতেন এবং যখনই যেখানে দ্রুত যাওয়ার দরকার হতো উড়োজাহাজের চেয়েও দ্রুত গতিতে সেখানে পৌঁছে যেতেন।
নবুয়ত ও বাদশাহীর অধিকারী সুলাইমান আলাইহিসসালামের এত বিপুল সম্পদ ও শক্তি ছিল যে তার আগের ও পরের কোনো বাদশার মধ্যে দেখা যায়নি। অথচ এত কিছুর পরও তিনি ছিলেন মহান আল্লাহর প্রতি সব ক্ষেত্রেই অত্যন্ত বিনম্রচিত্ত ও নিবেদিত প্রাণ দাস হিসেবে পুরোপুরি আত্মসমর্পিত। অন্যদিকে কারণ বিপুল সম্পদের অধিকারী হয়ে বলেছিল এইসব সম্পদ ছিল তার নিজের জ্ঞান ও সাধনারই ফসল, ফলে সে জাকাত দিতে অস্বীকার করে এবং পরিণতিতে ধ্বংস হয়ে যায় তার সব সম্পদ ও অহংকার।
হযরত সুলাইমান নবী রানী বিলকিসকে অহংকার মুক্ত করার জন্য ও তাকে এক আল্লাহর অনুগত করার জন্য প্রয়োগ করেছিলেন বিশেষ অলৌকিক ক্ষমতা, ফলে বিলকিস দেখতে পায় যে তার সিংহাসন উঠিয়ে আনা হয়েছে সুলাইমানের প্রাসাদে। চোখের পলকে তা আনা হয় সুলাইমানের দরবারের এক সহযোগীর মাধ্যমে। বিলকিস সুলাইমান নবীর সঙ্গে দেখা করতে আসবেন বলে কাঁচের এক প্রাসাদ এবং কাঁচের বারান্দা ও করিডোরও বানানো হয় খুবই স্বল্প সময়ে। রানী বিলকিস কাঁচের করিডোর দেখে ভেবেছিলেন তা পানির হৌজ, ফলে তা পেরোতে গিয়ে পায়ের কাপড় তুলতে চেয়েছিলেন, কিন্তু নবী সুলাইমান বলে দিলেন ওটা পানি নয়, কাঁচ। অর্থাৎ বুঝিয়ে দিলেন যে কাপড় তোলার দরকার নেই। এভাবে বিলকিসের রাজত্ব ও সম্পদের অহংকার ভেঙে চুরমার হয়ে যায় এবং সূর্য পূজা ছেড়ে দিয়ে তওবা করে এক মহান আল্লাহর প্রতি বিশ্বাস আনতে বাধ্য হন শক্তিশালী সাম্রাজ্যের অধিকারী রানী বিলকিস। এর আগে বিলকিস সুলাইমানের মন জয় করতে কিছু দামি উপহার পাঠিয়েছিলেন, কিন্তু নবী ও সম্রাট সুলাইমান তা নিতে অস্বীকার করে বুঝিয়ে দিলেন যে তার সঙ্গে দ্বন্দ্বটা অর্থ সম্পদের নয়, বরং দ্বন্দ্বটা ইমান বনাম ইমানহীনতার এবং একত্ববাদ বনাং শির্ক বা মহত্ববাদের দ্বন্দ্ব।
পবিত্র কোরআনে সুরা নামলে বলা হয়েছে, আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞানদান করেছিলাম, তাঁরা বলেছিলেন আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে তাঁর অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। সুলাইমান বলেছিলেন, হে লোকেরা, আমাকে উড়ন্ত পাখিদের ভাষা শিক্ষা দেয়া হয়েছে এবং আমাকে সব কিছু দেয়া হয়েছে, নিশ্চয়ই এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সুলাইমানের সশস্ত্র বাহিনীও ছিল অলৌকিক। এ প্রসঙ্গে সুরা নামলে বলা হয়েছে, সুলাইমানের সামনে তাঁর সেনাবাহিনীকে সমবেত করা হল, জিন মানুষ ও পক্ষীকুলকে, অতপর তাদেরকে বিভিন্ন সারিতে বিভক্ত করা হল। যখন তারা পিঁপড়া অধ্যুষিত উপত্যকায় পৌঁছাল, তখন এক পিঁপড়া বলল, হে পিঁপড়ার দল, তোমরা তোমাদের ঘরে ঢোকো, তা না হলে সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদেরকে পিষে ফেলবে। তার কথা শুনে সুলাইমান মুচকি হাসলেন এবং বললেন, হে আমার পালন কর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো।
একটা তুচ্ছ ও ক্ষুদ্র প্রাণী পিঁপড়ার নিন্দাসূচক কথায় রাগ করেননি মহাশক্তিধর হযরত সুলাইমান, বরং তিনি মুচকি হাসেন এবং মহান আল্লাহর দরবারে বিনম্র চিত্রে কৃতজ্ঞ হওয়ার শক্তি চাইলেন খোদাই নিয়ামতের জন্য। এত সব শক্তির অধিকারী হয়েও তিনি ছিলেন নিরহংকার এবং তার সব শক্তির মূল উৎসের প্রতি কৃতজ্ঞ। সব নবী রাসূলই ছিলেন এমনই কৃতজ্ঞ, সহিষ্ণু, নিরহংকার ও উদারতার অধিকারী। মানুষের এক গোয়েমি ও অহংকারের পেছনে সবসময় সক্রিয় থাকে শয়তানের কুমন্ত্রণা। সে বলতে থাকে, তোমার তো আছে এত সব যোগ্যতা, এই শক্তি আর এত এত সম্পদ, তাই অন্যের কথা শুনে তুমি নিজেকে ছোট করতে যাবে কেন? তা তার কথা যতই ন্যায়নিষ্ঠ ও সত্য হোক না কেন, মহান আল্লাহ আমাদেরকে শয়তানের এসব কুমন্ত্রণার প্রভাব থেকে মুক্ত থাকার তৌফিক দিন। শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মনির হোসাইন খানের বক্তব্য শুনব। তিনি বলেছেন,
রমজান মাস গুনাহ মাফের একান্ত সুযোগ। ইমাম সাদিক আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির পাপ রমজান মাসে ক্ষমা করা হয়নি, আগামী রমজানের আগমন পর্যন্ত তার গুনাহ মাফ করা হবে না, তবে যে ব্যক্তি আরাফার দিবস অর্থাৎ নয় জিলহজ পাবে কেবল সে ব্যতীত। অর্থাৎ রমজান মাসে গুনাহ মাফের তৌফিক যে ব্যক্তি পায়নি, সে যদি আরাফার দিবসে মহান আল্লাহ পাকের কাছে স্বীয় গুনাহ মাফের জন্য প্রার্থনা ও ইবাদত বন্দিগি করে, কেবল তার গুনাহ মাফ করা হবে।
এবারে আত্মশুদ্ধির সহায়ক দুটি হাদিস শোনাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্ভাগ্যের চিহ্ন চারটি, শুষ্ক চোখ তথা যে চোখ আল্লাহর ভয়ে ও মুমিনদের কষ্ট দেখে কাঁদে না, কঠিন অন্তর, উচ্চাভিলাষ আর দুর্দশাগ্রস্ত হয়েও দুনিয়াকে ভালোবাসা। যখন তোমার সামনেই তোমার প্রশংসা করা হয়, তখন বলবে, হে আল্লাহ, তারা আমার সম্পর্কে যেমনটা ধারণা করে আমাকে তার চেয়ে উত্তম করে দাও, আর আমার সম্পর্কে যেগুলো জানে না সেগুলোকে ক্ষমা করে দাও, আর আমার সম্পর্কে যা বলে সে ব্যাপারে আমাকে পাকড়াও করো না। তো শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো।
এবারে শোনা যাক অর্থসহ 17তম রোজার দোয়া।
হে আল্লাহ, এ দিনে আমাকে সৎ কাজের দিকে পরিচালিত করো। হে মহান সত্তা, যার কাছে প্রয়োজনের কথা বলার কিংবা ব্যাখ্যা দেওয়ার দরকার হয় না, আমার সব প্রয়োজন ও আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। হে তাবুত দুনিয়ার রহস্য জ্ঞানী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং তাঁর পবিত্র বংশধরদের উপর রহমত বর্ষণ কর।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইসলাম ও শিশু অধিকার। প্রিয় শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
এই ধারাবাহিকের গত আসরে আমরা শিশুর বয়স নিয়ে কথা বলেছি। আজ আমরা বিভিন্ন দেশের আইনে শিশু অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এ প্রত্যাশা রইল।
গত আসরেও আমরা বলেছি, শিশুকাল শুরুর নির্দিষ্ট সময় নিয়ে বিভিন্ন দেশের আইনে ভিন্নতা রয়েছে। আন্তর্জাতিক শিশু সনদের খসড়া তৈরির সময় ল্যাটিন আমেরিকার দেশগুলোর পাশাপাশি আয়ারল্যান্ড ও ভ্যাটিকান বলেছিল, নারীর ডিম্বাণু পুরুষের শুক্রাণু দ্বারা নিষিক্ত হওয়ার পর থেকেই শিশুর মর্যাদা পেতে পারে। এসব দেশের যুক্তি হচ্ছে, জন্মের আগেই ভ্রূণের মধ্যে প্রাণ সঞ্চারিত হয়, কাজেই শুক্রাণু দ্বারা ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর থেকেই শিশুকাল শুরু হয়েছে বলে গণ্য করা উচিত এবং আইনেও তা উল্লেখ করতে হবে। আন্তর্জাতিক শিশু সনদের এক নম্বর অনুচ্ছেদ সম্পর্কে আর্জেন্টিনা বলেছে, ডিম্বাণু দ্বারা শুক্রাণু নিষিক্ত হওয়ার মুহূর্ত থেকে 18 বছর পর্যন্ত সময়কে শিশুকাল হিসেবে গণ্য করা উচিত। আর্জেন্টিনার এই অবস্থানের উৎস হচ্ছে দেশটির নিজস্ব আইন। আর্জেন্টিনার আইনে বলা হয়েছে, মাতৃগর্ভে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর থেকেই তা শিশুর মর্যাদা পাবে, গর্ভাবস্থাতেই তার মর্যাদা হবে জন্মগ্রহণকারী শিশুর মতো।
আন্তর্জাতিক শিশু সনদ তৈরির সময় আরেকটি মত খুবই স্পষ্ট ছিল, আর তা হচ্ছে, জন্মের আগে নয়, শিশুকাল শুরু হবে জন্মের পর থেকে। আমেরিকার সুপ্রিম কোর্ট মনে করে, জন্মের পর শিশুর বেঁচে থাকার উপরই শিশুকাল শুরুর বিষয়টি নির্ভর করে। মার্কিন আইন অনুযায়ী জন্মের আগে ভ্রূণ শিশুর মর্যাদা পাবে না। পাশ্চাত্যের বেশিরভাগ দেশই মনে করে, জন্মগ্রহণের পর
একটি মানব সন্তান বেঁচে থাকবে বলে নিশ্চিত হওয়া গেলেই কেবল তাকে শিশু হিসেবে পূর্ণ মর্যাদা দেওয়া উচিত। স্পেনের আইনে বলা হয়েছে জন্মের পর মানব সন্তানকে অন্তত ২৪ ঘন্টা বেঁচে থাকতে হবে, আর তাহলেই কেবল সে আইন অনুযায়ী শিশু হিসেবে গণ্য হবে এবং বিভিন্ন অধিকার তার জন্য প্রযোজ্য হবে। এসব কারণে এসব দেশের আইন ভ্রূণের বয়স অনেক বেশি হওয়ার পরও গর্ভপাতের অনুমতি দেয়। আমেরিকার আইনে ৬ মাস বয়সী ভ্রূণকেও নষ্ট করার অনুমতি দেওয়া হয়েছে। শিশুকাল শুরুর নির্দিষ্ট সময় নিয়ে বিতর্ক থাকায় শেষ পর্যন্ত আন্তর্জাতিক শিশু সনদে এ বিষয়টি সন্নিবেশিত করা হয়নি।
যেসব দেশ তাদের আইনে ভ্রূণকে শিশু হিসেবে গণ্য করেছে, সেসব দেশে একটি শিশু ভ্রূণ অবস্থাতেই নানা ধরনের অধিকার পায়। এ কারণে ভ্রূণের যে কোনো ধরনের ক্ষতিসাধন অপরাধ হিসেবে গণ্য হয়। এতে গেল শিশুকাল শুরুর নির্দিষ্ট সময়ের কথা। আন্তর্জাতিক শিশু সনদে শিশুকালের শেষ সীমা হিসেবে ১৮ বছরকে উল্লেখ করা হয়েছে। তবে কোনো কোনো দেশের আইনে ১৯ ও ২১ বছরকেও শিশুকালের শেষ সীমা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের আইনে এ বিষয়ে ভিন্নতা লক্ষ্য করা যায়। বেশিরভাগ অঙ্গরাজ্যে ১৮ বছরকে শিশুকালের শেষ সীমা বলে উল্লেখ করা হলেও কোনো কোনো অঙ্গরাজ্যে ১৯ অথবা ২১ বছরকে শিশুকাল সমাপ্তির বয়স হিসেবে ঘোষণা করা হয়েছে।
ফ্রান্সেও ১৮ বছর শেষ হওয়ার পর মানব সন্তানকে আর শিশু হিসেবে গণ্য করা হয় না। তবে জার্মানিতে ২১ বছর বয়স পর্যন্ত একজন মানব সন্তান শিশু হিসেবে গণ্য হতে পারে। এই বয়সের কোনো মানুষ অপরাধ করলে তার শাস্তি তুলনামূলক কম হয়। কুয়েত, মিশর, সিরিয়া, জর্দান, লেবানন ও সৌদি আরবে ১৮ বছরকে শিশু বয়স হিসেবে গণ্য করা হয়। এসব দেশের আইন অনুযায়ী ৭ বছরের কম বয়সী শিশুর উপর কোনো দায় দায়িত্ব বর্তায় না, তবে ৭ থেকে ১৮ বছর বয়সী শিশুর উপর কিছু দায়িত্ব বর্তাবে। আর ১৮ বছর শেষ হওয়ার পর একজন মানব সন্তান পরিপূর্ণ দায়িত্ব নেওয়ার যোগ্য হবে এবং জবাবদিহির ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু ঘটবে না।
পবিত্র কোরআনেও গর্ভস্থ শিশুর অধিকারকে জোরালোভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আসলে ধর্মীয় দৃষ্টিতে একজন নারী বা পুরুষ যখন নিজের জন্য একজন জীবনসঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করে, তখন থেকেই শিশুর প্রতি তাদের দায়িত্ব শুরু হয়ে যায়। কারণ শিশুর অধিকার রয়েছে অধিকতর সৎ এবং মহৎ মা বাবা পাওয়ার, একজন ভালো মানুষকে পিতা হিসেবে পাওয়ার, একজন মমতাময়ী ভালো নারীকে মা হিসেবে পাওয়ার, যারা তাদেরকে ভালোবাসবে এবং সত্যিকার ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। কারণ বাবা মা যদি ভালো মানুষ না হন, তাহলে অনাগত শিশুর ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়তে পারে। একটি শিশু যখন মায়ের গর্ভে ভ্রূণ অবস্থায় থাকে তখন এটা তার অধিকার হয়ে পড়ে যে বাবা মা তাকে এই পৃথিবীতে আসার সুযোগ করে দেবে, তাকে হত্যা করবে না এবং গর্ভে থাকাকালীন সময়ে তাকে প্রয়োজনীয় নিবিড় পরিচর্যা করবে। এটি সৃষ্টিকর্তা নির্ধারিত অধিকার।
ধর্মীয় দৃষ্টিতে শিশু হত্যা মহাপাপ। যারা জন্মের আগে বা পরে শিশুদের হত্যা করে পবিত্র কোরআনে তাদেরকে ক্ষতিগ্রস্ত, বিভ্রান্ত এবং স্রষ্টার দানের প্রতি অকৃতজ্ঞ বলে অভিহিত করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা আনামের 140 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিজ সন্তানদের নির্বুদ্ধিতা বশত কোনো প্রমাণ ছাড়াই হত্যা করেছে এবং আল্লাহ তাদের যেসব নিয়ামত দিয়েছিলেন সেগুলোকে আল্লাহর উপর ভ্রান্ত ধারণা বশত নিজেদের উপর হারাম করে নিয়েছে। নিশ্চয়ই তারা পথভ্রষ্ট হয়েছে এবং সুপথগামী হয়নি।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানেই শেষ করছি। আগামী আসরগুলোতে এসব বিষয়ে আরও বিস্তারিত আলোচনার আশা রইল।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
সুস্থ পরিবার। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আসলে সুস্থ থাকার কথা বললেও সুস্থ থাকা সবসময় ততটা সহজ নয়। সুস্থ থাকতে হলে প্রয়োজন বহু বিষয় জানা এবং মানা, বিশেষ করে একটি সুস্থ পরিবার কি করে গড়ে তোলা যায়, কিংবা অন্যভাবে বলা চলে পারিবারিক সুস্থতার জন্য কি কি কাজ করা প্রয়োজন, সেসব বিষয় নিয়ে আমরা নতুন এই ধারাবাহিকে আলোচনা করার চেষ্টা করব। এই ধারাবাহিকের নাম সুস্থ পরিবার। আজ থেকেই শুরু হচ্ছে এই আলোচনা। নতুন এই ধারাবাহিকের প্রথম আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
একটি সুস্থ পরিবারের প্রাথমিক প্রয়োজনীয়তা হল শারীরিক সুস্থতা, আর শারীরিক সুস্থতার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখে সঠিক খাবার ও খাদ্যাভ্যাস। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খাবার মানুষের আবশ্যিক নিত্যসঙ্গী। খাবারের উপর নির্ভর করে মানুষের কায়িক বৃদ্ধি, আয়ু, সুস্থতা, মানসিক প্রশান্তি, আচার আচরণ, ব্যবহার ও সৃজনশীলতা, শক্তি সামর্থ্য ও প্রজন্মের বিস্তার ইত্যাদি প্রায় সবকিছুই সুস্থ ও যথাযথ খাবারের সঙ্গে সম্পৃক্ত। আর যথাযথ খাবারের জন্য প্রয়োজন খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় একটি সমাজের সকল সদস্যের জীবনব্যাপী যথেষ্ট ও নিরাপদ খাবারের নিশ্চয়তা।
অবশ্য নিরাপদ খাবার নিশ্চিত করার ব্যাপারে পরিবারের অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খাবার নির্বাচন সঠিক হওয়া যেমন জরুরি, তেমনি খাবার তৈরির বিষয়টিও যথাযথ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। খাবার থেকে প্রয়োজনীয় উপাদান সঠিকভাবে শরীরে ও কোষে প্রবেশ করানোর বিকল্প নেই। খাদ্য নিরাপত্তার পাশাপাশি আজকাল বিশ্বজুড়ে নিরাপদ খাবারের বিষয়টিও ব্যাপক গুরুত্বের সাথে আলোচনায় উঠে এসেছে। নিরাপদ খাবার বলতে বোঝায় খাদ্যপণ্য যেন সুস্থ
ও স্বাস্থ্যসম্মত হয় এবং সর্বপ্রকার দূষণ থেকে মুক্ত হয়। জীবাণু, পরজীবী সংক্রমণ কিংবা রাসায়নিক দূষণ, সর্বপ্রকার দূষণ থেকে খাদ্যপণ্য মুক্ত হওয়া জরুরি। গবেষণায় দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে শিল্পোন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য দূষণের ফলে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পরিমাণ শতকরা ১৩% বৃদ্ধি পেয়েছে।
শারীরিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ উপায় কিংবা বলা ভালো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল সঠিক ও দূষণমুক্ত খাবার গ্রহণ। মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ক্ষেত্রেও এর ভূমিকা অপরিসীম। খাদ্য ও পুষ্টিবিদগণ সবসময় পরামর্শ দিয়ে থাকেন, শরীরের প্রয়োজনীয় এনার্জি নিশ্চিত করার পাশাপাশি খাদ্যাভ্যাসের মাধ্যমে যেন নিজেদেরকে রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সবসময় নিরাপদ ও স্বাস্থ্যকর খাবারের উপর গুরুত্ব দিয়ে এসেছে। খাবার যেসব উপাদান থেকে তৈরি হয় সেই সব প্রাথমিক উপাদান যেন ক্ষতিকর না হয়।
অবশ্য খাদ্যপণ্য স্বাস্থ্যসম্মত হবার জন্য যে বিষয়টি খুবই প্রয়োজনীয় তা হল খাবার তৈরির সকল পর্যায়ে খাদ্য উপাদানগুলো স্বাস্থ্যসম্মত কিনা তা নিশ্চিত করা। স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি করার পর তা সরবরাহ করা এবং খাওয়া পর্যন্ত এই নিশ্চয়তা বিধান করতে হবে। কেননা এগুলোর কোনো একটি পর্যায়েও যদি স্বাস্থ্যসম্মত বৈশিষ্ট্য লঙ্ঘন করা হয় তার প্রভাব সকল পর্যায়েই পড়বে। নিরাপদ খাবারের আরও একটি বৈশিষ্ট্য হল যতটা সম্ভব খাবার যেন তার প্রাকৃতিক বৈশিষ্ট্যপূর্ণ কিংবা তার কাছাকাছি পর্যায়ে থাকে। এর কারণ হল খাবারের মধ্যে যে ফাইবার বা আঁশ থাকে তা যেন নষ্ট না হয়ে যায়, সেদিকটা রক্ষা করা জরুরি। গুরুত্বপূর্ণ এ বিষয়গুলোর প্রতি দৃষ্টি দেওয়া সকল সচেতন নাগরিকের অবশ্য কর্তব্য। তো শ্রোতা বন্ধুরা, আপনারাও কিন্তু সেই দায়িত্ব থেকে মুক্ত নন।
পুষ্টি বিশেষজ্ঞদের মতে অস্বাস্থ্যকর খাবার খেলে বিচিত্র সমস্যা দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া হতে পারে, ভাইরাস দেখা দেওয়ার আশঙ্কা থাকতে পারে, শিশুদের শারীরিক বৃদ্ধি বিঘ্নিত হতে পারে, বিচিত্র ক্যান্সার সহ আরও বহুবিধ সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাগুলো যে কেবল শিশুদের মধ্যেই দেখা দেবে তা নয়, বরং দুধের শিশু থেকে শুরু করে বাড়ন্ত শিশু এমনকি বড়দের মধ্যেও দেখা দিতে পারে। অর্থাৎ অনিরাপদ খাবারের আক্রমণ থেকে কেউই নিরাপদ নয়। এ কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কৃষিক্ষেত থেকে দস্তরখান পর্যন্ত সকল পর্যায়ে খাদ্য নিরাপত্তা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
খাদ্য ও পুষ্টিবিজ্ঞানীরা নিরাপদ খাবারের ব্যাপারে ৫টি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি তাগিদ দিয়েছেন। প্রথম বিষয়টি হল পরিষ্কার পরিচ্ছন্নতা। বিশেষ করে রান্নাঘরের পরিবেশ থাকা চাই একেবারেই দূষণমুক্ত। রান্নাঘরে যেন তেলাপোকা, মাছি কিংবা এ জাতীয় কোনো রকম পোকামাকড় না থাকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিড়াল, কুকুর সহ এ জাতীয় কোনো পশুও যেন ঢুকতে না পারে। রান্না করার সময় হাত পরিষ্কার করার উপরও গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল রান্না করা জিনিস এবং রান্না না করা জিনিস আলাদা আলাদাভাবে রাখতে হবে। খাবারকে দূষণ থেকে নিরাপদ রাখার জন্য সামুদ্রিক খাদ্য, মুরগি ও গরুর মাংসকে অপরাপর খাবার থেকে পৃথক করে আলাদা আলাদা পাত্রে রাখা খুবই জরুরি। তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটি নিয়ে আমরা কথা বলবো খানিক মিউজিক বিরতির পর।
খাবারকে নিরাপদ রাখার জন্য তৃতীয় যে বিষয়টির প্রতি দৃষ্টি দেওয়া খুবই জরুরি তা হল খাবার অবশ্যই পুরোপুরি সিদ্ধ হতে হবে এবং যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। রান্না করা খাবারকে রুমের তাপমাত্রায় 2 ঘন্টার বেশি রাখা ঠিক নয়। এই নিয়মে সংরক্ষণ করার পরও খাওয়ার সময় অবশ্যই খাবার গরম করা উচিত। সর্বোপরি খাবার তৈরি করার জন্য স্বাস্থ্যকর ও যথাযথ খাদ্য উপাদান এবং অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। এই দিকগুলো অনুসরণ করা হলে আশা করা যায় বিশুদ্ধ খাবার তৈরি করা সম্ভব হবে এবং খাবার থেকে দেহের প্রয়োজনীয় উপাদান উপকরণ পাওয়া যাবে। আমরা সচেতন হয়ে উঠি এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। কথা হবে আবারও আগামী আসরে।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Tehran ne khosum Irani Islamakan Hanrapetutyan Zayni Hayeren Radio Jamnek lsum